মাননীয় মন্ত্রী, আপনাকে ভয়েস অব আমেরিকার এই সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আপনি বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন বেশ কয়েক মাস হলো। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আপনি যে নতুন দায়িত্ব নিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের, আপনার এই আগামী 5 বছরের পরিকল্পনা কী?
ধন্যবাদ। প্রথমত, যে দায়িত্বে আমি গত সরকারে ছিলাম প্রতিমন্ত্রী হিসাবে, আমি ইন্টারেস্টিংলি 2টা মন্ত্রণালয়ে একসঙ্গে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, অর্থ এবং পরিকল্পনা। সুতরাং সম্পূর্ণ নতুন একটা বিষয় আমার জন্য নয়, তবে পূর্ণ দায়িত্ব পাওয়া তো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি, কি বলবো, দায়িত্বটা অনেক বেশি। আমার নিজের কোনো পরিকল্পনা এখানে বিষয় নয়, আমাদের রাষ্ট্রীয় পরিকল্পনা। আমাদের দল আছে, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাধীনতার দল, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে আমাদের ম্যানিফেস্টো আছে, আমাদের কর্ম সূচি আছে, পরিকল্পনা আছে আমার দেশ সম্বন্ধে, সেগুলোর আওতায় আমরা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে কাজগুলো করি। পরিকল্পনা আমি একা করি না, আই এম জাস্ট এ মিনিস্টার নাও, কিন্তু আমাদের প্রফেশনালরা আছেন, বিশাল দল আছে, আমলারা আছেন, চিন্তকরা আছেন, তারা কাজ করেন। আপনি ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের, কিন্তু যদিও আমরা পরিকল্পনা বলতে যেটা মিন করে প্ল্যান্ড ইকোনমি, সেই সেন্সে আমরা প্ল্যান্ড ইকোনমি নই, যেটা অনেকে ভুল বুঝে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা বলতেই হবে যে আমরা আমাদের মতো দেশে এখনও কিন্তু সরকারের অংশ বিশাল, বিনিয়োগ, বড় বড় বিনিয়োগ যেগুলো সরকারকেই করতে হয়, মার্কিনীদের সঙ্গে তুলনা করলে হবে না। এখানে প্রাইভেট সেক্টর প্রায় সব করে, আমাদের প্রাইভেট সেক্টর এখনও ওই পর্যায়ে উঠে নাই। তো যদিও আমরা রাজনৈতিকভাবে তাদেরকে সুযোগ দিচ্ছি, তারা অনেক ক্ষেত্রে কাজ করছেন, কিন্তু বড় বড় ক্ষেত্র যেগুলো, ধরুন পাওয়ার, ইলেকট্রিসিটি, সড়ক, বড় বড় সেতু, বিশাল বিশ্ববিদ্যালয়, বড় বড় হেলথ ফেসিলিটিস, রেলস, এগুলা মোটামুটিভাবে আমাদেরকে করতে হচ্ছে। সুতরাং আমাদের এখানে পরিকল্পনার গুরুত্ব অনেক বেশি, এটার একদিক। আর দ্বিতীয় হলো, আমাদের যেহেতু পরিকল্পনাটা রাষ্ট্রের হাতে আছে, আমরা কয়েকটি বড় পরিকল্পনার আওতায় স্তরে স্তরে পরিকল্পনা করি। প্রথমেই বলা উচিত আপনাকে, আমাদের ডেল্টা পরিকল্পনা নাম শুনেছেন হয়তো, প্রায় আগামী 80 বছর ব্যাপী আমাদের রূপরেখা কি হবে।
এটা তো বাংলাদেশে একদম নতুন ধরনের, সাধারণত বাংলাদেশে শর্ট টার্ম পরিকল্পনা করা হয়ে থাকে।
এখন চলছে 6ষ্ঠ, 7ম শুরু হবে আগামী 21 সাল, পঞ্চবার্ষিক পরিকল্পনা। তো আমাদের কয়েক স্তরের পরিকল্পনা হয়। প্রথম হলো পঞ্চবার্ষিক পরিকল্পনা, 5 বছর ব্যাপী, প্রেক্ষিত পরিকল্পনা 10 বছর ব্যাপী, আমরা আবার গ্লোবাল যে আছে আপনার SDG
সাস্টেনেবল ডেভেলপমেন্ট,
ওর মধ্যে আমরা আছি, ওইটি 30 সাল পর্যন্ত ওর আওতায় আমরা কাজ করি। এছাড়া আমাদের রাজনৈতিক ভিশন 2টা আছে, 21 সালে একটা ভিশন আছে, পুরোপুরি মধ্যমায়ের দেশ হিসাবে শক্ত হয়ে বসা, আরেকটা আছে 41 সালের মধ্যে আমরা চাচ্ছি আমাদের দেশটা একটা আধুনিক আধুনিক রাষ্ট্র, গণতান্ত্রিকভাবে আধুনিক, প্রশাসনিকভাবে আধুনিক, অর্থনৈতিকভাবে আধুনিক, যে রাষ্ট্রে মানুষের জীবনযাত্রার মান বর্তমানের তুলনায় অনেক অনেক উন্নত মানের হবে। বর্তমানে যে সকল দেশ উন্নত মানের দেশ, ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে এই মুহূর্তে আছে, তাদের যে ধরনের অবস্থা এখন আছে, আমরা চাচ্ছি যে 41 সালের মধ্যে আমরা সেই পর্যায়ে পৌঁছব। ইতিমধ্যে তাদেরও পরিবর্তন হবে, কিন্তু আমরা ওখানে পৌঁছব 41 সালের মধ্যে।
আপনি ডেল্টা পরিকল্পনার কথা বলছেন,
ডেল্টা, হ্যাঁ,
ডেল্টা বাংলাদেশের নতুন, এর আগে এত আপনার ফার রিচিং পরিকল্পনা বোধ হয় কখনো
না, আমার জানা মতে ছিল না, পণ্ডিতরা তাই বলেন। আমরা ডেল্টা পরিকল্পনা বিশাল পরিকল্পনা, প্রায় 80 বছরের জন্য, আগামী 21 শতক পর্যন্ত এটা, এটার ব্যাপ্তি। তো এটা খুবই একটা রিল্যাক্সড পরিকল্পনা, স্ট্রিক্ট হতে পারে না, কারণ আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করছি, আমরা এজ উই গো অ্যালং আমরা পরিবর্তিত অ্যাডজাস্ট করে চলতে হবে। ইউ আর ভেরি রাইট, সমন্বয় করে চলতে হবে। তবে আমরা কি চাচ্ছি, এগেইন আমরা চাচ্ছি 21 শতকের মধ্যে আমাদের যে বড় চ্যালেঞ্জগুলো আমাদের ইকোনমির, প্রথম চ্যালেঞ্জ হলো দারিদ্র, ইন্ডেমিক, হাজার বছরের দারিদ্র গেড়ে আছে, এটাকে সম্পূর্ণ এলিমিনেট করা, থাকবে না 41 সালের মধ্যে। আমরা চাচ্ছি আমাদের যে ভয়ঙ্কর কতগুলো ফ্রেজাইল ইকোনমিক ব্যাপার আছে, যেমন ঝড় ঝাপটা, সমুদ্রের জলোচ্ছ্বাস ইত্যাদি, যেগুলো আমাদের প্রায়শ ক্ষতি করে, এইগুলাকে আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু এগুলার রেজিলিয়েন্স, এটাতে যাতে উঠে দাঁড়াতে পারবো, আমরা মোকাবিলা করতে পারবো, যাতে করে ক্ষয়ক্ষতি একদম মিনিমাল পর্যায়ে হয়, সেই জন্য কাজ করা। আমরা চাচ্ছি আমাদের যে বিশাল নদীমাতৃক দেশ, আমাদের হাজার নদীর দেশ আমরা বলি, এই নদীগুলোকে টেম করা, কন্ট্রোল করা, শাসন করা, যাতে করে নদী নদীই থাকবে, অ্যাট দ্য সেম টাইম তার যে ক্ষতি করার যে একটা প্রবণতা, সেটা কমিয়ে আনা হবে। এইগুলো মোটামুটি আমাদের।
আপনি দারিদ্র বিমোচনের কথা বলছিলেন, বাংলাদেশে দারিদ্র বিমোচনের একটা অভূতপূর্ব সাফল্য রয়েছে। বিদেশিরা স্বীকার করেন বাংলাদেশ বিশেষ করে গত 10 বছরে দারিদ্র বিমোচনে খুব বড় ধরনের সাফল্য এসেছে। আগামী 5 বছরে সরকারের পরিকল্পনা কি দারিদ্র বিমোচন বিষয়ে?
আপনি যেটা প্রশ্নটা করলেন, 10 বছর আগে যখন আমার প্রথম 2009 সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শাসন ক্ষমতা হাতে নেন, তখন দারিদ্রের হার ছিল প্রায় 44%। তার মানে প্রতি দুইজনে একজন ছিল দারিদ্র সীমার নিচে। আজকে দাঁড়িয়ে আমাদের এইটা হলো 22% নেমেছে। তার মানে প্রতি 5 জনে একজন এখনও দারিদ্র সীমার নিচে আছেন, প্রতি 5 জনে। আমাদের পরিকল্পনা আগামী 5 বছরের মধ্যে এইটাকে আমরা 10% নামিয়ে আনবো দারিদ্র সীমার নিচে। আর হার্ড কোর দারিদ্র যারা একদম ভয়ঙ্কর রকমের হতদরিদ্র বাংলা যদি বলি, তাদের সংখ্যা 5-এর নিমে আমরা নামাতে চাই। সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। এবং আমাদের কাজ করার কৌশল হলো দুটা। এক হলো সামাজিকভাবে যে সকল বিষয় সকলের উপকারে আসে, সড়ক, সেতু, বিদ্যুৎ, স্কুল, হাসপাতাল, এইগুলোর উপকার কিন্তু দরিদ্ররাই বেশি পায়, সেইখানে আমরা বেশি বিনিয়োগ করব।
জি, একটা বিষয় যে অর্থনীতিবিদরা প্রায় বলে থাকেন যে বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা কমেছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, জিডিপির পরিমাণ বাড়ছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, কিন্তু সেই সাথে সাথে ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য, বিশেষ করে আয়ের ক্ষেত্রে বৈষম্য এবং ব্যয়ের ক্ষেত্রে বৈষম্য, সেখানে সেই বৈষম্যটাও কিন্তু বাড়ছে। সেদিকে কি আপনাদের কোনো নজর আছে?
অবশ্যই নজর আছে, আমরা স্বীকার করি, এবং এটা মোটেও আমাদের জন্য একটা গ্রহণযোগ্য বিষয় নয়। কিন্তু অর্থনৈতিক বিষয় আজ আমার আপনার চিন্তার বাইরে এটা কাজ করে। বৈষম্য বেড়েছে ফারাক, কিন্তু ধরুন এই ধরুন গ্যাপ আছে উপরের আর এই ধরুন নিচের, উপরেরটা ওখানে উঠেছে, নিচেরটাও একটু বেড়েছে। তার মানে কি, একদম নিচে যারা ছিলেন $2 ডে, তাদের কিন্তু যে বর্তমান যে খাবার বা কাপড় বা চলার মান সেটা কিছুটা বেড়েছে, সেইটা একটা প্লাস। আমরা স্বীকার করি যারা উচ্চ আয়ে তারা অনেক উচ্চ হয়ে গেছে,
কিন্তু যে $200 ছিল সে হয়তো এখন
$2,000 হয়ে গেছে। কিন্তু যে $200 ছিল তার জন্য 250 উঠেও কিন্তু অনেক ফারাক, তার জীবনমান অনেক বেড়েছে। আজকে আমরা মাথা পিছু আয় $1,909 গত এক সপ্তাহ আগের হিসাব, $1,909 মাথা পিছু আয় আমার, যেখানে যখন আমরা এই 2009 শুরু করেছিলাম তখন ছিল আমাদের $600। তার মানে ওভার এ পিরিয়ড অফ 10 ইয়ার্স আমরা এটা 3 গুণ বাড়িয়েছি।
এটা কি আপনার পিপিপি যেটা হচ্ছে খরচ করার যে সামর্থ্য সেটা?
না, খরচ করার সামর্থ্য আরো বেশি,
আরো
বেশি। এইটা হলো নমিনাল ফিগারে খরচ করার সামর্থ্য কিন্তু আমাদের প্রায় $3,000 ছাড়িয়ে গেছে। এবং সেখানে আমরা অনেক অনেক আমাদের সমমানীয় দেশ যেগুলো ছিল আমাদের কাতারের LDC কাতারের, তাদেরকে ছাড়িয়ে আমরা মধ্যমাকা চলে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের দারিদ্র হার যদিও মাথা পিছু আয় যদিও ভারতের চেয়ে কম এই মুহূর্তে, কিন্তু অনেকগুলো ক্ষেত্র যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন লিটারেসি, মাথা পিছু বিদ্যুতের ব্যবহার, জীবনের যে কী বলে আয়ুষ্কাল,
লাইফ এক্সপেক্টেন্সি,
হ্যাঁ, প্রত্যেকটাতে কিন্তু আমরা তাদের চেয়ে ভালো করেছি। শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার তাদের চেয়ে আমরা ভালো। এইগুলো ইভেন শ্রীলঙ্কার সঙ্গে আমরা তুলনা করছি, এখন যেটা 10 বছর আগে চিন্তা করা যায়নি। প্রতিটি ক্ষেত্রে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেগুলোকে বলা হয় বা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসেট, প্রতিটি ক্ষেত্রে আমরা অত্যধিক পজিটিভ অবস্থায় আছি এখন।
জি, আর একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের যে উন্নয়ন পরিকল্পনা এটা হচ্ছে কেন্দ্রীভূত উন্নয়ন পরিকল্পনা, সেন্ট্রালাইজড। অনেকেই বলে থাকেন যে আমাদের এখন বিশাল অর্থনীতির দেশ, আমরা 160 মিলিয়ন 16 কোটি মানুষের দেশ, বিশ্বের অন্যতম 40টি,
আমরা 40তম ইকোনমি,
অন্যতম অর্থনীতির দেশ, 40তম অর্থনীতির দেশ। এখানে হয়তো সেন্ট্রালাইজড পরিকল্পনা না করে আর একটু ডিসেন্ট্রালাইজড, সব কিছু কেন্দ্রীয়ভাবে না করে স্থানীয় সরকার ভিত্তিক পরিকল্পনা, জেলা ভিত্তিক পরিকল্পনা, এটা বোধহয় একবার শুরু হয়েছিল বাজেট তৈরি করা, সে সম্পর্কে কিছু বলবেন?
অবশ্যই বলবো, অত্যন্ত জটিল একটি বিষয়। প্রথমে আপনি স্বীকার করবেন যে আমাদের দেশটি কিন্তু একক দেশ, ইট ইজ নট এ ফেডারেল স্টেট লাইক ভারত অথবা লাইক এখানে ইউনাইটেড স্টেটস। স্টেট নেই আমাদের, আমরা ওয়ান স্টেট, ওয়ান গভর্নমেন্ট, ওয়ান পিপল,
অ্যাডমিনিস্ট্রেটিভলি
এভরিথিং সেম, ইভেন এথনিক্যালি, লিঙ্গুইস্টিক্যালি আমাদের মতো অত হোমোজিনিয়াস দ্বিতীয় রাষ্ট্র খুঁজে পাওয়া কষ্ট হবে। এত ছোট এলাকায় এক ভাষী, এক সংস্কৃতির, এত মানুষ একসঙ্গে বসবাস করে আপনি এত ব্লক কোনো কোথাও পাবেন না। স্বাভাবিকভাবে কতগুলো কারণ হয়ে গেছে যে আমরা সেন্ট্রালাইজ হয়ে গেছে, আমাদের এক সরকার, এবং কি আমাদের পার্লামেন্টের একটি মাত্র, মানে বাইকেমারেল নয়। এই সকল মিলে আমাদের যে আপনি যে বললেন যে আমরা স্থানীয় সরকারটাকে শক্তিশালী করা, হ্যাঁ আমরা কিন্তু স্থানীয় সরকার শক্তিশালী করার বিধান আমাদের সংবিধানে আছে, আমরা কাজ করছি। আমরা ইউনিয়ন পর্যায়ে প্রায় গত 60-70 বছর যাবত একটানা নির্বাচন চলছে, আনব্রোকেন ইউনিয়ন পর্যায়ে।
কিন্তু উন্নয়ন পরিকল্পনা, তাদের
উন্নয়ন পরিকল্পনা যেহেতু তাদের নিজস্ব আয় এখনো নেই, শুনে সম্পূর্ণ যেমন এখানকার স্থানীয় সরকার যেগুলো আছে বা যুক্তরাজ্যে আছে, তারা যে স্থানীয়ভাবে ইনকাম করতে পারে, আমাদের সেই পর্যায়ে এখনও ইনকাম মানে ওই পর্যায়ে পাওয়া যাচ্ছে না, তারা নিজেরা সাস্টেন করতে পারবে না। দে উইল হ্যাভ টু রিসিভ আমাদের কেন্দ্র থেকে আর্থিক সহায়তা, বাজেট সাপোর্ট নিতে হবে। যখনই আপনি বাজেট সাপোর্ট নেবেন, আপনি ইউ কম্প্রোমাইজ ইউর পজিশন, আপনি তখন একটা আপসমূলক অবস্থা চলে যান। কেন্দ্র থেকে টাকা নেবেন, কেন্দ্র টাকা কোত্থেকে দিবে? কেন্দ্রে সংসদ থেকে পাশ করে দিতে হবে। সংসদে যেই মুহূর্তে আমরা পাশ করব, সংসদে একটা বয়স কি সেখানে আসবে না? সংসদ সদস্য যারা আছেন, তারা ওই এলাকায় রিপ্রেজেন্ট করেন, তাদেরও তখন একটা ইনডাইরেক্ট প্রভাব চলে আসে। সুতরাং এগুলো,
কিন্তু কেন্দ্র কিন্তু আবার ওই স্থানীয় যে এলাকা সেখান থেকেই ট্যাক্স নিয়ে কিন্তু তার যে তার যে আপনার খরচ করার যে ক্ষমতা সেটা বৃদ্ধি করছে, বাড়াচ্ছে।
এই মুহূর্তে আমরা যদি আপনি হিসাব করেন, আমরা স্থানীয় সরকারের আওতায় যেসব গ্রামীণ এলাকা আছে ওখান থেকে কিন্তু আমরা খুব বেশি পাই না, এক্সেপ্ট থ্রু সেলস ট্যাক্স বা ভ্যাট, যেটা আমরা পুরোপুরি ইনট্যাক্স পাই, জমির কর খুব সামান্যই পাই। সব বড় শিল্প, সব বড় ব্যবসা কিন্তু বড় দুই তিনটা শহর কেন্দ্রিক।
যুক্তরাষ্ট্র কিন্তু এই যে স্থানীয় সরকারগুলোর তাদের যে আয়ের মূল উৎস কিন্তু লোকাল সেলস ট্যাক্স।
ইয়েস, আমরা লোকাল সেলস ট্যাক্স নাম দিয়েছি ভ্যাট। আমাদের এখানে এই ভ্যাটটা আমরা এখন ইমপ্লিমেন্ট করতে পারিনি, আমরা এইবার থেকে শুরু করব। ভ্যাটটা পুরোপুরি ইমপ্লিমেন্ট হয়ে গেলে তখন যে পরিমাণ অর্থ আমাদের কফারে আসবে, আমরা স্থানীয় সরকার বেশি পরিমাণে আমরা সহায়তা দিতে পারব।
আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, এখানেও অর্থনীতিবিদদের মধ্যে এবং যারা রাজনীতি নিয়ে ভাবেন তাদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। বলা হয়ে থাকে যে উন্নয়ন আগে না গণতন্ত্র আগে, এবং অনেক পশ্চিমা অর্থনীতিবিদরা রাজনীতি বিশ্লেষকরা বলে থাকেন যে উন্নয়ন এবং গণতন্ত্র একসাথে চলতে হয়। বাংলাদেশে কেউ কেউ বলে থাকেন যে না, আমাদের গণতন্ত্রের ক্ষেত্রে এখন কিছুটা সংকুচিত হতে পারে, কারণ আমরা একটা অর্থনৈতিক উন্নয়নের ধারার মধ্যে আছি। বাংলাদেশের, আপনি তো সরকারি দলের একজন এমপি, আপনি হয়তো বলবেন যে বাংলাদেশে পূর্ণ গণতন্ত্র আছে,
তাদের ধারণায় তাত্ত্বিক ধারণায়। আপনি কি মিলিটারি শাসন চান?
অবশ্যই না।
আপনি কি আধা মিলিটারি শাসন চান?
অবশ্যই না।
আপনি কি সকল তত্ত্বাবধায়ক সরকার চান? গণতন্ত্র যদি আপনি চান, ইউ হ্যাভ টু গিভ টাইম টু গণতন্ত্র অলসো। ওকে, একজন হাংরি লোক যে পেটে ভাত নেই, তার জন্য আগে ভাত দরকার না এক কাপ গরম চায়ের দরকার? ভাতের দরকার। উই ওয়ার এ পুয়ার কান্ট্রি অ্যাট ভেরি বটম, যেগুলোকে লিস্ট ডেভেলপড কান্ট্রি বলা হতো। আমাদের জীবনের প্রথম প্রয়োজন কী ছিল? ভাতের, কাপড়ের, ঘরের, এইগুলা মোকাবেলা করার সঙ্গে সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক বিষয় যেগুলা জীবনযাত্রার জন্য খুবই প্রয়োজন, গণতন্ত্র অ্যাবসলুটলি, দের নো কোয়েশ্চন। আমরা কি ইলেকট্রিক সিস্টেমের কথা শাসন করছি না? আর প্রশ্ন করতে পারেন, হ্যাঁ ইলেকশন সময় এত লোক আসে নাই, কম লোক আসছে,
নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন রয়েছে,
কিছু প্রশ্ন আসতে পারে, উই আর নট এফ্রেড অফ দোজ প্রশ্ন। প্রশ্ন হলো যে আমরা তবুও মন্দের ভালো আমরা একটা সিস্টেমের আওতায় কাজ করছি। আমাদের একটা নির্বাচন কমিশন আছে, নির্বাচনের আইন আছে, 5 বছর পর পর আমরা নির্বাচন করছি। এর মান নিয়ে আপনি হয়তো পণ্ডিত ব্যক্তি হিসাবে আপনার দ্বিমত থাকতে পারে, বাট ইট ইজ বেটার দেন মিলিটারি রুল, ইট ইজ বেটার দেন সেমি মিলিটারি রুল, ইট ইজ বেটার দেন মেনি আদার সকল্ড রুল যেগুলোকে অনেকে মানে বলা হয় পিওর অ্যাবসলুটলি ভার্জিন ডেমোক্রেসি। আমাদের মতো একটি দেশে যেখানে লিটারেসির হার এখনও 60-70 প্রকৃত মানে কিন্তু মানে ক্রস করেনি, সেখানে আপনি, এবং যেখানে আপনার মাথা পিছু আয় এখনও $2,000 আমরা পৌঁছতে পারিনি, সেখানে যদি আপনি ওয়েস্টমিনস্টার টাইপ, ইংল্যান্ডের মতো, ফ্রান্সের মতো, জার্মানির মতো চান, সেখানে আমি মনে করি একটু একটু বুঝে আপনাকে পেশেন্ট হতে হবে।
জি, তাহলে আমি আশা করতে পারি যে বাংলাদেশের মানুষ ভাত এবং চা দুটোই আপনার কাছ থেকে প্রত্যাশা
দুটোই পাবে। অ্যান্ড উই আর রাইট ইন দ্য ওয়ে, বিকজ ইউ সি আওয়ার ডেভেলপমেন্ট গত কয়েক বছরে, যেখানে $2,009 আমরা $600 মাথা পিছু ছিলাম, আজকে আমরা প্রায় $2,000 কাছাকাছি। আমাদের লিটারেসি হার দেখেন, আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে আমাদের দেখেন, বিদ্যুৎ, উই হ্যাভ ডান ম্যাজিক, প্রতিটি ঘরে প্রায় অলমোস্ট আমরা বিদ্যুৎ নিয়ে গেছি গত 10 বছরে। 95% মানুষের মাথায় এখন বিদ্যুতের আলো আছে। এমন কোনো গ্রাম নাই যেখানে আমরা বিদ্যুৎ পৌঁছাতে পারি নাই, যেখানে পারছি না সেখানে আমরা সোলার দিয়ে সৌর বিদ্যুৎ দিয়ে কাভারেজ দিচ্ছি। এগুলো কি আপনি উন্নয়ন বলবেন না?
অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাদেরকে।